الحمد للہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قبر باشی در پوسیشتی گھٹنا درود شریف فضیلت رسول اکرام صلی اللہ تعالی علیہ وسلم ارشاد کرے چھن اوئی بیکتیر ناک دھولی مولین ہوک جار نکوٹ امار آلوچنا ہولو آر شے امار اوپر درود شریف پڑھلو نا সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 560টি কবর থেকে আযাব তুলে নেওয়া হয়েছে। হযরত আল্লামা আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন আহমদ মালিকি কুরতুবি রহমতুল্লাহি তাআলা বর্ণনা করেন, হযরত সাইয়েদনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা এর দরবারে উপস্থিত হয়ে এক মহিলা আরজ করল, আমার যুবতী মেয়েটি মারা গেছে, এমন কোনো আমল থাকলে বলুন আমি যেন তাকে স্বপ্নে দেখতে পাই। তিনি রহমাতুল্লাহি তাআলাই তাকে আমল বলে দিলেন। সে তার মরহুমা মেয়েকে স্বপ্নে দেখল, কিন্তু এমন অবস্থায় দেখল যে তার শরীরে আলকাতরার পোশাক ছিল, কাঁধে শিকল, পায়ে বেরি সমূহ ছিল। এই ভয়ানক দৃশ্য দেখে ওই মহিলাটি কেঁপে উঠল। সে পরের দিন এই স্বপ্নটি হযরত সাইয়েদনা হাসান বসরি রহমাতুল্লাহি তাআলাইকে শোনাল। শুনে তিনি রহমাতুল্লাহি তাআলাই খুবই দুঃখিত হলেন। কিছুদিন পর হযরত সাইয়েদনা হাসান বসরি রহমাতুল্লাহি তাআলাই একটি মেয়েকে স্বপ্নে দেখলেন। সে জান্নাতের একটি আসনে মাথায় তাজ পরিহিত অবস্থায় বসে আছে। তিনি রহমাতুল্লাহি তাআলাইকে দেখে ওই মেয়ে বলতে লাগল, আমি সেই মহিলারই কন্যা যিনি আপনাকে আমার অবস্থার কথা বলেছিল। তিনি রহমাতুল্লাহি তাআলাই বললেন, তার কথা মতো তুমি তো শাস্তিতে লিপ্ত ছিলে, তোমার এ ভালো অবস্থা কিভাবে হলো? মেয়েটি বলল, কবরস্থানের পাশ দিয়ে একজন ব্যক্তি পথ অতিক্রম করল। লোকটি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে। তার দুরূদ শরীফ পাঠের বরকতে আল্লাহ তাআলা আমরা 560 জন কবরবাসীর আযাব তুলে নিয়েছেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। বুজুর্গের দোয়ায় পুরো কবরবাসীকে ক্ষমা করে দেওয়া হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, বোঝা গেল দুরূদ শরীফের অনেক বরকত রয়েছে। তাও যদি কোনো আশেকে রসুলের মুখ থেকে বের হয়ে আসে, তখন সেটার মর্যাদা কিছুটা অন্যরকম হয়। হতে পারে তিনি আল্লাহ তাআলার কোনো মকবুল বান্দা ছিলেন, যিনি কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করার এবং দুরূদ শরীফ পড়ার বরকতে 560 জন মৃত্যু ব্যক্তির আযাব তুলে নেওয়া হল। নিজেদের বন্ধু বান্ধব ও প্রিয়জনদের কবরগুলোতে আশেকানে রসুলদের সম্মান সহকারে নিয়ে যাওয়া, সেখানে তাদের মাধ্যমে ইসালে সওয়াব করানো নিঃসন্দেহে উত্তম কাজ। আল্লাহওয়ালাদের পায়ের বরকতের কথা কি বলবো। হযরত সাইয়েদনা শাইখ ইসমাইল খদরামি রহমতুল্লাহি তাআলা আলাই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় একটি কবরের পাশে দাঁড়িয়ে খুবই কান্না করলেন। কিছুক্ষণ পর হঠাৎ তিনি হাসতে লাগলেন। তার কাছে যখন এ বিষয়ে জানতে চাওয়া হল, তখন তিনি বললেন, আমি দেখলাম যে কবরস্থানের সকলের উপর আযাব হচ্ছে, তাই আমি তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে মাগফিরাতের দোয়া করি। তখন আমাকে বলা হল, যাও, আমি এসব লোকদের পক্ষে তোমার সুপারিশ কবুল করে নিলাম। এটা বলে এক কোনায় অবস্থিত একটি কবরের দিকে ইঙ্গিত করে তিনি বললেন, ওই কবরের বাসিন্দা মহিলাটি বলল, হে ফকি ইসমাইল, আমি একজন গান বাজনাকারী মহিলা ছিলাম, আমারও কি ক্ষমা হয়ে গেছে? আমি তাকে বললাম, হ্যাঁ, তুমিও এ ক্ষমা প্রাপ্তের দলেই রয়েছ। এ ব্যাপারটি আমাকে হাসিয়েছে। আল্লাহ তাআলা রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সৎকায় আমাদের ক্ষমা হোক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আউলিয়ায়ে কেরামের মর্যাদাও কি অতুলনীয়। কবরের অবস্থা তাদের নিকট প্রকাশিত হয়, কবরবাসীদের সাথে তারা কথা বলেন, তাদের দোয়া ও মুনাজাতের দ্বারা আযাব উঠে যায়, কবরবাসীরা তাদের নিকট প্রার্থনা করেন, তখন তারা তা শুনেন এবং তাদের সাহায্য করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আউলিয়ে কেরামের সাদকায় বিনা হিসাবে ক্ষমা করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 3টি বাণী। আমাদের উচিত মুসলমানদের কবর জিয়ারত করা, এটা সুন্নত, আখেরাতের স্মরণের মাধ্যম, নিজের জন্য মাগফিরাতের মাধ্যম, আর কবরবাসীদের জন্য উপকারের একটি উপকরণ। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর 3টি বাণী শুনুন। নাম্বার 1, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো, কারণ তা দুনিয়ার প্রতি অনাসক্তির কারণ এবং আখেরাতকে স্মরণ করিয়ে দেয়। নাম্বার 2, কোনো ব্যক্তি যখন এমন কোনো কবরের পাশ দিয়ে অতিক্রম করে, দুনিয়াতে যাকে সে চিনত আর তাকে সালাম করে, তখন ওই মৃত্যু ব্যক্তি তাকে চিনতে পায় এবং তার সালামের জবাব দিয়ে থাকে। নম্বর তিন, যে ব্যক্তি জুমার দিন তার মাতা পিতা কিংবা যে কোনো একজনের কবর জিয়ারত করবে তাকে ক্ষমা করা হবে এবং তাকে নেককার হিসেবে লিখা হবে। কবরবাসীদের সাথে ফারুকে আজমের কথাবার্তা। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, অর্থাৎ হে কবরবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। নতুন সংবাদ হল, আমাদের স্ত্রীগণ নতুন বিয়ে করে নিয়েছে, তোমাদের ঘরগুলোতে অন্যান্য লোকের বসবাস শুরু হয়েছে এবং তোমাদের ধন সম্পদ সব বন্টন হয়ে গেছে। তখন আওয়াজ আসলো, হে ওমর, আমাদের পক্ষ থেকে নতুন সংবাদ হলো আমরা যা নেক আমল করেছি তার প্রতিদান আমরা এখানে পেয়েছি, আর যা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করেছি সেগুলোর উপকারও এখানে পেয়ে গেছি, আর দুনিয়াতে আমরা যা রেখে এসেছি তাতে ক্ষতিগ্রস্ত হয়েছি। আল্লাহ তাআলা রহমত তার উপর বর্ষিত হোক এবং তাদের সৎকায় আমাদের ক্ষমা হোক। হে উদাসীন মানুষ, তোমার সাথে নেকি যাবে। প্রিয় ইসলামী ভাইরা, আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিরূপ উচ্চ মর্যাদা! আল্লাহ তাআলার দয়ায় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরবাসীদের সাথেও কথাবার্তা বলতেন। বর্ণিত ঘটনায় বিশেষত ধন সম্পদের লোভীদের জন্য, বিলাসবহুল ঘর, উঁচু উঁচু প্রসাদ নির্মাণকারীদের জন্য অনেক শিক্ষণীয় মাদানী ফুল। হায়, মানুষ দুনিয়ার যে ঘরকে মজবুত ও সুদৃঢ়ভাবে নির্মাণ করে এবং খুব সুন্দরভাবে সাজায় সেটা তার কাছে চিরকাল থাকে না, অবশেষে অন্য লোক তাতে বসবাস করে। তার রক্ত ও ঘামের কষ্টার্জিত উপার্জন এবং জমানো পুঁজি ও ব্যাংক ব্যালেন্স ও অন্য লোকদের হাতে চলে যায়। হ্যাঁ, মৃত্যুর পর শুধুমাত্র ওই সম্পদই কাজে আসে যা আল্লাহর রাস্তায় খরচ করা হয়েছে। ২৫ পারা সূরা দোখানের ২৫ থেকে ২৯ নং আয়াতে আল্লাহ তাবারক তাআলা এরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, তারা তো বাগান ও প্রস্রবণী রেখে গেছে এবং ক্ষেত ও উত্তম বাসস্থান সমূহ এবং নিয়ামত সমূহ যেগুলোর মধ্যে তারা আনন্দিত ছিল, আমি অনুরূপ করছি এবং সেগুলোর উত্তরাধিকারী অন্য সম্প্রদায়কে করে দিয়েছি, সুতরাং তাদের জন্য আসমান ও জমিন কন্দন করেনি এবং তাদেরকে অবকাশ দেয়নি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কবরস্থানে সালাম দেওয়ার পদ্ধতি। প্রিয় ইসলামী ভাইরা, যখনই কবরস্থানে যাওয়ার সুযোগ হয় তখন এভাবে দাঁড়াবেন যেন আপনার পিঠ থাকবে কেবলার দিক আর মুখ থাকবে কবরবাসীর চেহারার দিক। এরপর তিরমিজি শরীফে বর্ণিত এই সালামটি বলুন, অর্থাৎ হে কবরবাসীরা, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহ তাআলা আমাদের ও তোমাদের গুনাহ ক্ষমা করে দিক, তোমরা আমাদের পূর্বে আগমন করেছ, আমরা তোমাদের পরে আগমনকারী। চেহারার দিক থেকে সালাম দেওয়ার হিকমত বর্ণনা করতে গিয়ে আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহি তাআলা বলেন, কবর জিয়ারত করতে হয় মৃত্যু ব্যক্তির সামনে দাঁড়িয়ে এবং কবরবাসীর পায়ের দিক দিয়ে যাবে যেন তার চোখের সামনাসামনি হয়, মাথার দিক থেকে আসবে না যাতে মাথা উঠিয়ে দেখতে হয়। খুব কান্নাকাটি করতে করতে নিজের ও কবরবাসীর জন্য মাগফিরাতের দোয়া করবেন, কান্না না এলেও কান্নার মতো আকৃতি ধারণ করবেন। কবরের উপর ফুল দেয়া। কবরের উপর ফুল দেওয়া উত্তম, কেননা যতক্ষণ তা তাজা থাকবে তেজবি পড়বে এবং মৃত্যু ব্যক্তির অন্তর প্রশান্তি পাবে। অনুরূপ জানাজার খাটের উপর ফুল, চাদর ইত্যাদি দেওয়াতে কোনো অসুবিধা নেই। কবরের উপর থেকে তাজা ঘাস উপড়ানো উচিত নয়, কেননা সেগুলোর তেজবি দ্বারা রহমত বর্ষিত হয় আর মৃত্যু ব্যক্তি প্রশান্তি লাভ হয়, উপড়ানো দ্বারা মৃত্যু ব্যক্তির হক নষ্ট হয়। কবরস্থানে কিসের ধ্যান করবে? কবরস্থানে উপস্থিতকালে অযথা কথাবার্তা ও উদাসীনতাপূর্ণ ধ্যান না করে ফিকরে মদিনা, অর্থাৎ নিজের আমলের হিসাব করে নিজের মৃত্যুর কথা স্মরণে এনে যদি পারেন চোখের পানি ফেলুন এবং গুনাহের কথা স্মরণ করে কবরের শাস্তিকে খুব বেশি ভয় করুন, তওবাও করুন এবং মনের মধ্যে এই কল্পনা আনুন যে আজ যেভাবে এসব মৃত্যুরা কবরগুলোতে একাকী পড়ে আছে, অচিরেই আমিও এরূপ অন্ধকার কবরে একা পড়ে থাকব। তাছাড়া হাদিসে পাকের এই শব্দগুলো স্মরণ করুন, যেমন কর্ম তেমন ফল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। গোলাপ ফুল না অজগর। হযরত সাইয়েদনা ইমাম সুফিয়ান বিন ওয়াইনা রহমাতুল্লাহি তাআলা বলেন, নেককারদের আলোচনার সময় আল্লাহ তাআলা রহমত অবতীর্ণ হয়। প্রিয় ইসলামী ভাইরা, যখন নেক বান্দাদের আলোচনার এই অবস্থা, তখন যেখানে নেক বান্দাগণ স্বয়ং বিদ্যমান থাকেন আল্লাহ তাআলার নেক বান্দারা কবর থাকলেও সেখান থেকে ফয়েজ বরকত পৌঁছিয়ে থাকেন, আর তাদের আশেপাশের মৃত্যু ব্যক্তিরাও উপকৃত হয়ে থাকে। যেমনি ভাবে দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 561 পৃষ্ঠা সম্মিলিত কিতাব মালফুজাতে আলা হজরতের 270 পৃষ্ঠায় আলা হজরত রহমতুল্লাহি তালালে বলেন, আমি হজরত মিয়া সাহেব কিবলা রহমতুল্লাহি তালালেকে বলতে শুনেছি, এক জায়গায় কোনো একটি কবর খোলা যায় আর লাশ দেখা যাচ্ছিল, দেখা যায় গোলাপ গাছের দুইটি ডাল আর গায়ের সাথে জড়িয়ে আছে এবং দুইটি গোলাপ ফুল তার নাকের দুই ছিদ্রে রাখা আছে। পানির আঘাতে কবর উন্মুক্ত হয়ে গেছে। এইভাবে কবরবাসীর আত্মীয় স্বজনরা অন্যত্র কবর খনন করে লাশটিকে সেখানে নিয়ে রাখল। এখন দেখা গেল দুইটি বড় অজগর সাপ তার শরীরের সাথে জড়িয়ে আছে এবং ফানা তুলে তার মুখ চাটছে। সবাই আশ্চর্য হল। কোনো একজন পরহেজগার ব্যক্তিকে ঘটনাটি জানানো হল। তিনি বললেন, সেখানেও পূর্বের জায়গায়ও এই অজগরই ছিল, কিন্তু কবরটি এক আল্লাহর ওলির মাজারের পাশে ছিল। তার বরকতে সেই আজাব রহমতে বদলে গিয়েছিল। সেই অজগর ফুল গাছে রূপান্তরিত হয়ে গিয়েছিল আর তার ফনা গোলাপ ফুলে বদলে গেল। এই মৃত্যুর যদি ভালো চাও তাহলে সেখানে পূর্বের স্থানে নিয়ে গিয়ে দাফন কর। অবশেষে সেখানে নিয়ে রাখা হলো আর রাখতেই দেখা গেল তা ফুল গাছ আর গোলাপে পরিণত হয়ে গেল। মৃত্যু ব্যক্তিকে বুজুর্গদের পাশে দাফন করুন। প্রিয় ইসলামী ভাইরা, নিজেদের ভাই আত্মীয় স্বজনদের মধ্যে দাফন করা নিঃসন্দেহে জায়েজ, কিন্তু কোনো আল্লাহর ওলির পাশে দুই গজ জমি যদি সৌভাগ্যে জুটে যায় তবে মদিনা মদিনা। আমার আকা আলা হজরত ইমামে আহিলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তালালে বলেন, আপন মৃত্যু ব্যক্তিদেরকে বুজুর্গদের পাশে দাফন করো, কারণ তাদের বরকতের কারণে এদের শাস্তি দেওয়া হয় না। তারা এমন এক দল যে দলের সঙ্গ অবলম্বনকারীরাও বঞ্চিত হয় না। সুতরাং হাদিস শরীফে ইরশাদ হচ্ছে, তোমাদের মৃত্যুদেরকে নেককারদের মাঝে দাফন করো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কবরস্থানের মৃত্যু ব্যক্তিরা স্বপ্নে এসে গেল। এক ব্যক্তি নিয়মিত আমল ছিল যে তিনি কবরস্থানে এসে বসে পড়তেন, যখনই কোনো জানাজা আসত তার জানাজার নামাজ আদায় করতেন, সন্ধ্যার সময় কবরস্থানের দরজায় দাঁড়িয়ে এভাবে দোয়া করতেন, হে কবরবাসীরা, আল্লাহ তাআলা তোমাদের উপর শান্তি বর্ষিত করুক, তোমাদের অসহায়ত্বের উপর দয়া করুক, তোমাদের গুনাহ ক্ষমা করুক এবং নেকিসমূহ কবুল করুক। সেই ব্যক্তিটি বলেন, একদিন সন্ধ্যাবেলায় ফেরার সময় আমি আমার কবরস্থানের নিয়মিত আমলটি পূর্ণ করতে পারিনি, অর্থাৎ তাদের জন্য দোয়া না করেই বাড়ি ফিরে আসি। দেখি আমার স্বপ্নে অনেক লোক এসে হাজির। আমি তাদের জিজ্ঞাসা করি, আপনারা কারা আর কেন এসেছেন? তারা বলল, আমরা সবাই কবরবাসী। আপনি নিয়মিত অভ্যাস করে নিয়েছেন যে ঘরে আসার পূর্বে আমাদেরকে উপহার দিতেন, কিন্তু আজ দেননি। আমি বললাম, কি সে উপহার? তারা বলল, তা ছিল দোয়ার উপহার। আমি বললাম, ঠিক আছে, এ উপহার আমি তোমাদেরকে পুনরায় দিতে থাকব। এরপর থেকে আমি আর কোনো দিন এই আমল ছাড়িনি। রুহগুলো ঘরে ঘরে এসে ইসালে সওয়াব খুঁজতে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, জানা গেল মৃত্যুরা তাদের কবরে আসা যাওয়া লোকদের চিনতে পারে, আর জীবিতদের দোয়া দ্বারা তারা উপকৃত হয়ে থাকে। যখনই জীবিতদের পক্ষ হতে ইসালে সওয়াবের উপহার আসা বন্ধ হয়ে যায় সেটাও তাদের জানা হয়ে যায়। আল্লাহ তাআলা তাদের অনুমতিও দেন যখন তারা ঘরে ঘরে এসে ইসালে সওয়াব খুঁজতে থাকে। আমার আকা আলা হজরত ইমামে আহিলে সুন্নাত মোজাদ্দিদে দীন ও মিল্লাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা ফতোয়ায় রজবিয়ার নবম খণ্ডের 650 পৃষ্ঠায় বর্ণনা করেন, গ্রাইব এবং খাজানা নামক কিতাবে বর্ণিত রয়েছে, মুমিনদের রুহুগুলো প্রতি জুমার রাতে অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবারের মধ্যবর্তী রাতে, ঈদের দিন, আশুরার দিন, শবে বরাতের রাতে নিজেদের ঘরে এসে বাইরে দাঁড়িয়ে থাকে এবং প্রতিটি রুহুই ভারাক্রান্ত হৃদয়ে বড় আওয়াজে আহ্বান করে, বলে, হে আমার পরিবারের সদস্যরা, হে আমার সন্তানেরা, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমাদের ইসালে সওয়াবের নিয়তে দান সাদকা করে আমাদের উপর দয়া করো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ইসালে সওয়াবের তৎক্ষণাৎ বরকত। ইসালে সওয়াবের তৎক্ষণাৎ বরকত প্রতিফলিত হওয়ার ব্যাপারে হযরত আল্লামা আলী কারি রহমতুল্লাহি তাআলা বর্ণনা করেন, হযরত শাইখ আকবর মুহিউদ্দিন ইবনে আরবি রহমতুল্লাহি তাআলা এক জায়গায় দাওয়াতে গেলেন। তিনি দেখলেন এক যুবক আহার করছে, যার ব্যাপারে প্রসিদ্ধ ছিল যে তিনি কাশফের অন্তর্দৃষ্টির অধিকারী। জান্নাত ও জাহান্নামের কাশফ তার রয়েছে। আহার করতে করতে হঠাৎ তিনি কান্না করতে লাগলেন। কারণ জানতে চাওয়া হলে তিনি বললেন, আমার মা জাহান্নামে জ্বলছে। হযরত সাইয়েদুনা শেখ আকবর মহিউদ্দিন ইবনে আরবি রহমাতুল্লাহি তাআলা এর কাছে কলেমায়ে তাইয়েবা 70,000 বার পাঠকৃত ওজিফা সংরক্ষিত ছিল। তিনি রহমাতুল্লাহি তাআলা এই যুবকটির মায়ের প্রতি তা মনে মনে ইসালে সওয়াব করে দেন। সাথে সাথে যুবকটি হাসতে লাগলেন, বললেন, আমি আমার মাকে জান্নাতে দেখতে পাচ্ছি। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখলেন তো, ওই যুবকটি নিজের কাশফের মাধ্যমে অদৃশ্যের অবস্থা দেখে নিতেন। সাইয়েদুনা ইবনে আরবি রহমাতুল্লাহি তাআলা এর ইসালে সওয়াবের পর তার মায়ের অবস্থা পরিবর্তন হয়ে গেল। 70,000 বার কালেমা শরীফ পড়ার ফজিলত যে হাদিসে পাকে রয়েছে সে হাদিসটি হল, নিঃসন্দেহে যে ব্যক্তি 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, আর যে ব্যক্তির জন্য তা পড়া হবে তাকেও ক্ষমা করে দিবেন। আমাদের উচিত জীবনে কমপক্ষে একবার হলেও 70,000 বার কালেমা শরীফ পড়ে নেয়া। যাদের আত্মীয় স্বজন কিংবা আপন জন মারা যায় তাদের উচিত এই ওজিফাটি তাদের জন্য ইসালে সওয়াব করে দেওয়া। একদিনে এবং একই বৈঠকে পড়াটা জরুরি নয়, অল্প অল্প করেও পড়তে পারবেন। যদি দৈনিক 100 বার করেও পড়া হয় তবে 2 বছরের আগে আগে 70,000 বার পূর্ণ হয়ে যাবে। স্বপ্নে মৃত্যু ব্যক্তিকে অসুস্থ দেখার তাবির অর্থাৎ ব্যাখ্যা। কোন মৃত্যু ব্যক্তিকে স্বপ্নে রাগম্বিত, অসুস্থ কিংবা উলঙ্গ অবস্থায় দেখার সাধারণ তাবির ব্যাখ্যা এটা করা হয়ে থাকে যে মৃত্যু ব্যক্তি আজাবে লিপ্ত রয়েছে। এজন্য কোনো মুসলমানকে আল্লাহর পানা কেউ যদি এই অবস্থায় দেখে তবে তার উচিত সেই মৃত্যু ব্যক্তির জন্য ইসালে সওয়াব করা। যেমনিভাবে দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 561 পৃষ্ঠা সম্মিলিত কিতাব মালফুজাতে আলা হযরত এর 139 পৃষ্ঠায় ইমান তাজাকারী প্রশ্ন উত্তরটি লক্ষ্য করুন। প্রশ্ন, হুজুর, এক ব্যক্তি তার মেয়ের মৃত্যুর পর স্বপ্নে দেখল যে মেয়েটি উলঙ্গ অবস্থায় ও অসুস্থ, এই স্বপ্নটি সে কয়েকবার দেখল। উত্তর, কালেমায়ে তৈয়বা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ 70,000 বার দুরুদ শরীফ সহকারে পরে ইসালে সওয়াব করে দিলে ইনশা আল্লাহ যে পড়বে এবং যার জন্য এর সওয়াব পাঠানো হবে উভয়ের জন্য নাজাতের ওসিলা হবে, আর পাঠকের দ্বিগুণ সওয়াব অর্জিত হবে। আর যদি দুইজনকে পাঠায় তাহলে 3 গুণ সওয়াব হবে। এভাবে কোটি কোটি বরং সমস্ত মুমিনদের প্রতি ইসালে সওয়াব করতে পারবে। এরই ধারাবাহিকতায় এই পাঠকেরও সেই অনুপাতে সওয়াব অর্জিত হবে। আগুনের শিখা নিয়ে এলো, কিন্তু এক ব্যক্তি নিজের মৃত্যু ভাইকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করল, কবরে দাফন করার পরে কি হল? জবাব দিল, এক ব্যক্তি আগুনের শিখা নিয়ে আমার দিকে এলো, দোয়াকারী যদি আমার জন্য দোয়া না করত তাহলে আমাকে মেরেই দিত। জীবিতদের দোয়ার দ্বারা মৃত্যুদের ক্ষমা করে দেয়া হয়। প্রিয় ইসলামী ভাইরা, জানা গেল মৃত্যু মুসলমানদের জন্য জীবিতদের দোয়া অত্যন্ত উপকারে আসে। যেমনিভাবে দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 376 পৃষ্ঠা সম্মিলিত কিতাব মাদানী পাঞ্জেসুরা এর 352 পৃষ্ঠা বর্ণিত রয়েছে, মদিনার তাজেদার রসুলদের সর্দার হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মত গুনাহ নিয়ে কবরে প্রবেশ করবে আর বের হবে গুনাহ মুক্ত অবস্থায়। কেননা মুমিনদের দোয়ার কারণে তাদের গুনাহগুলো ক্ষমা করে দেয়া হয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মরহুম আব্বাজান স্বপ্নে এসে বললেন, হযরত সাইয়েদুনা ইমাম সুফিয়ান বিন ওয়াইনা রহমাতুল্লাহি তাআলা বর্ণনা করেন, যখন আমার আব্বাজানের ইন্তেকাল হলো তখন আমি খুব কান্নাকাটি করলাম আর তার কবরে প্রতিদিন উপস্থিত হতে লাগলাম। পরে ধীরে ধীরে কবরে আসা যাওয়া কমতে থাকে। একদিন আব্বাজান স্বপ্নে এসে বললেন, হে আমার পুত্র, তুমি কেন দেরি করলে? আমি জিজ্ঞাসা করলাম, আমার আসা যাওয়া সম্পর্কে কি আপনি জানতে পারেন? বললেন, কেন জানবো না, তোমার প্রতিবারের উপস্থিতির সংবাদ আমার জানা হয়ে যেত আর আমি তোমাকে দেখে আনন্দিত হতাম, এমনকি আমার আশেপাশের মৃত্যুরাও তোমার দোয়ার উপর সন্তুষ্ট হতো। অতএব এই স্বপ্নের পর থেকে আমি নিয়মিতভাবে আব্বাজানের কবর জিয়ারতের জন্য উপস্থিত হয়ে যেতাম। কবরে মৃত্যুরা ডুবন্ত মানুষের মতো হয়ে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, জানা গেল কবরবাসীরা তাদের কবরে আগমনকারী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের আগমন তাদের দোয়া এবং ইসালের স্বভাবে খুশি হয়ে থাকে। আর যেসব আত্মীয় স্বজন কবরে যায় না তারা তাদের অপেক্ষায় থাকে। রহমাতে আলম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবরে মৃত্যু ব্যক্তির অবস্থা ডুবন্ত মানুষের মতো। তারা ওদের আগ্রহে অপেক্ষা করতে থাকে যে তার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব তার জন্য দোয়া করবে কিনা। আর যখনই তাদের কারো দোয়া তার নিকট পৌঁছে সেটি তার কাছে দুনিয়াতে যা কিছু রয়েছে তার চাইতেও উত্তম হয়ে থাকে। আল্লাহ তাআলা কবরবাসীদেরকে তাদের জীবিত আত্মীয় স্বজনদের পক্ষ থেকে প্রেরিত হাদিয়ার সওয়াব পাহাড় সম পরিমাণ করে দান করেন। মৃত্যুদের জন্য জীবিতদের হাদিয়া হল মৃত্যুদের জন্য মাগফিরাতের দোয়া করা। পিতামাতার কবর যদি কবরস্থানের মাঝখানে হয় তখন প্রিয় ইসলামী ভাইরা, বাস্তবে কি সে বড় সৌভাগ্যবান পুত্র যে তার মরহুম পিতামাতার কবর জিয়ারতের জন্য আসা যাওয়া করতে থাকে। এই মাসালাটি স্মরণ রাখবেন, অন্যের কবরে পা রাখা ব্যতি রেখে যদি মাতা পিতা ইত্যাদির কবর পর্যন্ত না যেতে পারেন তাহলে দূর থেকেই ফাতিহা পড়তে হবে। কেননা বুজুর্গদের মাজার ও পিতামাতার কবরে যাওয়াটা মুস্তাহাব কাজ, আর মুসলমানদের কবরে পা রাখা হারাম। মুস্তাহাব কাজের জন্য হারাম কাজের শরীয়তে অনুমতি নেই। আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলাই ফতোয়া রেজাবিয়ান নবম খণ্ডের 524 পৃষ্ঠায় বলেন, এই বিষয়টির প্রতি বিশেষভাবে খেয়াল রাখা আবশ্যক। যে কবর পর্যন্ত যেতে চাচ্ছেন যদি সে পর্যন্ত এমন কোনো পুরাতন রাস্তা থাকে যা কবর নিশ্চিহ্ন করে তৈরি করা হয়নি, আর যদি কবরের উপর দিয়েই যেতে হয় তবে অনুমতি নেই। দূরে রাস্তার পাশে দাঁড়িয়ে যে কোনো কবরের দিকে মুখ করে ইসালে সব করে দিবেন। কবরের পাশে বসে তেলাওয়াত করার প্রসঙ্গে আলা হযরত রহমাতুল্লাহি তাআলা এর দরবারে কৃত প্রশ্নোত্তরটির লক্ষ্য করুন। প্রশ্ন, কবরস্থানে কবরের পাশে বসে কোরআন শরীফ অথবা পাঞ্জে সূরা তেলাওয়াত করা জায়েজ আছে কিনা? উত্তর, কবরের পাশে বসে মুখস্থ কিংবা দেখে দেখে উভয় প্রকারের তেলাওয়াত করা সম্পূর্ণরূপে জায়েজ। কারণ তেলাওয়াতের কারণে সেখানে আল্লাহ তাআলা রহমত অবতীর্ণ হয় এবং মৃত্যু ব্যক্তির অন্তর প্রশান্তি পায়, যদি তা একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হয়। না কোনো কবরের উপর বসে, না কোনো কবরের উপর পা রেখে সেখানে পৌঁছাবে, আর যদি পা রাখা ছাড়া সেখানে পৌঁছাতে না পারে তাহলে তেলাওয়াতের জন্য কবরের কাছাকাছি যাওয়া হারাম। বরং পার্শ্ব থেকে কোনো কবরকে পদদলিত করা ছাড়া যতটুকু যাওয়া যায় সেখান থেকে তেলাওয়াত করবে। নুরানি পোশাক। এক বুজুর্গ তার মৃত্যু ভাইকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, জীবিত লোকদের দোয়াগুলো কি তোমাদের কাছে পৌঁছায়? উত্তরে মৃত্যু ভাইটি বলল, হ্যাঁ আল্লাহ তাআলার শপথ, সেগুলো নুরানি পোশাকের আকৃতিতে আমাদের কাছে এসে থাকে, আমরা সেগুলো পরিধান করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। নুরানি থালা। প্রিয় ইসলামী ভাইরা, জানা গেল আমরা যে ইসালে সওয়াব ও দোয়া করি তা আল্লাহ তাআলার রহমতে মৃত্যু ব্যক্তিদের কাছে গিয়ে অত্যন্ত উত্তম রূপে পৌঁছায়। এজন্য আমাদের উচিত আমরা যেন আমাদের মৃত্যু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সমস্ত মুসলমানদের উদ্দেশ্যে ইসালে সওয়াব করতে থাকি। সর্বসুদূর কিতাবে বর্ণিত রয়েছে, যখন কোনো ব্যক্তি মৃত্যু ব্যক্তির জন্য ইসালে সওয়াব করে তখন হযরত সাইয়েদুনা জিব্রাইল আলাইহিস সালাম সেটা একটি নুরানি থালায় করে নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে বলেন, হে কবরবাসী, এই হাদিয়া তোমার পরিবার পরিজনেরা পাঠিয়েছে, কবুল করো। এটা শুনে তারা অত্যন্ত আনন্দিত হয় আর আশেপাশের মৃত্যু ব্যক্তিরা তা থেকে বঞ্চিত হবার কারণে দুঃখিত হয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ইসালে সওয়াবের চারটি মাদানী ফুল। মৃত্যু ব্যক্তির কবরে নূর সৃষ্টি হোক। নাম্বার ১, আপনি যদি আল্লাহর ওলির মাজার শরীফ কিংবা কোনো মুসলমানের কবর জিয়ারত করতে যেতে চান তাহলে মুস্তাহাব হচ্ছে প্রথমে ঘরে মাকরু না এমন সময় দু রাকাত নামাজ আদায় করে নেয়া। প্রতি রাকাতে সুরা ফাতিহার পর একবার আয়াতুল কুরসি এবং তিনবার সুরা ইখলাস পড়বেন। তারপর সেই নামাজের সওয়াব কবরবাসীকে পৌঁছে দিবেন। আল্লাহ তাআলা সেই মৃত্যু ব্যক্তির কবরে নূর সৃষ্টি করে দিবেন এবং এই সওয়াব প্রেরণকারী ব্যক্তিকে অধিক সওয়াব প্রদান করবেন। সকল কবরবাসীকে সুপারিশকারী বানানোর আমল। মাদানী ফুল নাম্বার ২, শফিউল মুজনিবিন রাহমাতাল্লিল আলামিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কবরস্থানে প্রবেশ করল অতঃপর সুরা ফাতিহা সুরা ইখলাস ও সুরা তাকাসুর পাঠ করল, তারপর এই দোয়া করল, হে আল্লাহ, আমি যা কিছু কোরআন তেলাওয়াত করলাম এগুলোর সওয়াব এই কবরস্থানের সকল মুমিন নর ও নারীর রুহে পৌঁছে দাও, তাহলে তারা সবাই কিয়ামতের দিন সেই ব্যক্তির অর্থাৎ ইসালে সওয়াবকারীর জন্য সুপারিশ করবেন। মৃত্যু ব্যক্তির সম পরিমাণ সওয়াব লাভের পদ্ধতি। মাদানী ফুল নাম্বার ৩, হাদিস শরীফে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি ১১ বার সুরা ইখলাস পাঠ করে সেগুলোর সওয়াব মৃত্যু ব্যক্তিদের উপর পৌঁছিয়ে দিবে, তখন তাকে মৃত্যুদের সম পরিমাণ সওয়াব প্রদান করা হবে। নাম্বার ৪, এভাবেও ইসালে সওয়াব করা যেতে পারে, কবরস্থানে গিয়ে সুরা ফাতিহা এরপর আলিফ লাম মিম থেকে মুফলিহুন পর্যন্ত পড়বেন, তারপর আয়াতুল কুরসি, পরে আমানুর রসুল শেষ পর্যন্ত এবং সুরা ইয়াসিন সুরা মুলক ও তাকাসুর একবার তেলাওয়াত করে তারপর সুরা ইখলাস ১২ বার বা ১১ বার অথবা ৭ বার পড়বেন। গাউসে পাকের আপন ইমামের মাজারে উপস্থিতি। আমাদের গাউসে আজম রহমতুল্লাহি তালালাই হাম্বলি অর্থাৎ হজরত সাইদুনা ইমাম আহম্মদ বিন হাম্বল রহমতুল্লাহি তালালাইয়ের অনুসারী ছিলেন। গাউসে পাক কবরস্থান বিশেষ করে বুজুর্গানের দিন রহমতুল্লাহি তালালাই এর পবিত্র মাজারগুলোতে জিয়ারত করতেন। এমনিভাবে হজরত সাইদুনা শেখ আলী বিন হাইতি রহমতুল্লাহি তালালাই বর্ণনা করেন, আমি হজরত শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তালালাই ও শেখ বাকা ইবনে বাতু রহমতুল্লাহি তালালাইয়ের সাথে হজরত সাইদুনা ইমাম মুহাম্মদ বিন হাম্বল রহমতুল্লাহি তালালাইয়ের ফয়েজপূর্ণ নুরানি মাজার জিয়ারত করি। আমি দেখলাম হজরত সাইদুনা ইমাম আহম্মদ বিন হাম্বল রহমতুল্লাহি তালালাই তার নুরানি কবর থেকে বের হয়ে এসে হজরত শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তালালাই এর সাথে আলিঙ্গন করলেন এবং তাকে সম্মান ও মর্যাদার পোশাক দান করে বললেন, হে আব্দুল কাদের, দুনিয়ার সকল লোক ইলমে শরিয়াত ও তরিকতে তোমার মুখাপেক্ষি হবে। অতপর আমি হজরত গাউসে আজম রহমতুল্লাহি তালালাইয়ের সাথে হজরত সাইদুনা শায়েখ মারুফ কারকি রহমতুল্লাহি তালালাইয়ের নুরানি মাজারে গেলাম। সেখানে শায়েখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, হে শায়েখ মারুফ, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমি আপনার থেকে দুই ধাপ এগিয়ে গেছি। তিনি কবর থেকে জবাব দিলেন, আপনার উপরও শান্তি বর্ষিত হোক, হে আপন যুগের সর্দার, আল্লাহ তাআলা রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সৎকায় আমাদের ক্ষমা হোক। আমিন মিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, জানা গেল বুজুর্গানে দিনের মৃত্যুর পরেও নিজেদের মাজারগুলোতে জীবিত, যেমনিভাবে হজরত সাইদুনা ইমাম আহম্মদ বিন হাম্বল রহমতুল্লাহি তালালাই তার নুরানি কবর থেকে বের হয়ে হজরত সাইদুনা গাউসে আজম দস্তগীর রহমতুল্লাহি তালালাইয়ের সাথে আলিঙ্গন করেন এবং হজরত সাইদুনা মারুফ কারকি রহমতুল্লাহি তালালাই আপন পবিত্র রওজা থেকে গাউসে পাকের সালামের জবাব এমনভাবে দিলেন যে যা বাইরে থেকেও শোনা গিয়েছিল। মাজার সম্পর্কিত দশটি মাদানী ফুল। মাজারে উপস্থিত হওয়ার পদ্ধতি। আউলিয়া কেরামের মাজারে উপস্থিত হলে পায়ের দিক থেকে উপস্থিত হবে, কমপক্ষে চার হাত দূরে মাজারওয়ালার চেহারাকে সামনে রেখে দাঁড়াবে, মধ্যম আওয়াজে এভাবে সালাম পেশ করবে, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। এরপর তিনবার দুরুদে গাউসিয়া শরীফ পড়বে, একবার সুরা ফাতিহা, একবার আয়াতুল কুরসি, সাতবার সুরা ইখলাস, সাতবার দুরুদে গাউসিয়া শরীফ, সময় থাকলে সুরা ইয়াসিন ও সুরা মুলকও পড়বে। তারপর আল্লাহ তালার দরবারে দোয়া করবে এভাবে, হে আল্লাহ, আমার এই পাঠে এত সওয়াব দান করো যা তোমার দয়ার যোগ্য হয়, এতটুকু নয় যা আমার আমলের যোগ্য, এসব কিছুর সওয়াব এই মকবুল বান্দার জন্য উপহারস্বরূপ পৌঁছে দাও। অতপর শরিয়াসম্মত নিজের বৈধ আশার জন্য দোয়া করবে এবং মাজারওয়ালার রুহকে আল্লাহ তালার দরবারে নিজের ওসিলা করবে, পুনরায় আগের মতো সালাম করে ফিরে আসবে। মাজার জিয়ারত করা সুন্নত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের শহীদগণের মোবারক কবরগুলো জিয়ারত করতে যেতেন এবং তাদের জন্য দোয়া করতেন। আউলিয়াদের মাজার থেকে উপকার লাভ হয়। ফকিগণ বলেন, আউলিয়ায়ে কেরাম ও বুজুর্গানে দিন এর মাজার সমূহ জিয়ারতের উদ্দেশ্যে গমন করা সম্পূর্ণরূপে জায়েজ, তা জিয়ারতকারীর জন্য অনেক উপকার রয়েছে। কবরকে চুমু দেবেন না, মাজার কিংবা কবর জিয়ারতের জন্য যাবার পথে অনর্থক কথা বলবেন না, কবরকে চুমু দিবেন না, কবরে হাতও দিবেন না, বরং কবর থেকে সামান্য দূরে দাঁড়িয়ে যাবেন। শহীদদের মাজারে গিয়ে সালাম জানানোর পদ্ধতি। শহীদগণ রহমতুল্লাহি তালালাইয়ের পবিত্র মাজারগুলো জিয়ারত করার সময় এভাবে সালাম পেশ করবেন। অনুবাদ, আপনাদের ধৈর্যের বিনিময় স্বরূপ আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, অতপর আখিরাত কতই না উত্তম আবাস। মাজারে চাদর দেওয়া। বুজুর্গানে দিন ও আউলিয়ে কেরাম এবং নেককারদের পবিত্র মাজারগুলোতে গিলাফ অর্থাৎ চাদর দেওয়া জায়েজ, যখন উদ্দেশ্য এটাই হবে যে সাধারণ লোকদের কাছে যেন মাজারওয়ালার বুজুর্গর সম্মান মর্যাদা ও মহত্ব সৃষ্টি হয়, তারা যেন তাদের আদব রক্ষা করে, তাদের কাছ থেকে বরকত অর্জন করে। মাজারের উপর গম্বুজ তৈরি করা। কবরকে পাকা না করা উত্তম। সাধারণ মুসলমানের কবরের চারদিকে বিশুদ্ধ নিয়ত ছাড়া দালান তৈরি করার শরীয়তে অনুমতি নেই, কেননা তা হল সম্পদ নষ্ট করা। অবশ্য আউলিয়ে কেরাম এর মাজারের চারদিকে ভালো ভালো নিয়তে দালান ও গম্বুজ ইত্যাদি নির্মাণ করা জায়েজ। ফতোয়া রেজাবিয়ার নবম খণ্ডের ৪১৮ পৃষ্ঠায় কাশফুল গীতার মধ্যে বর্ণিত রয়েছে, আগের যুগের বুজুর্গরা প্রসিদ্ধ ওলামা ও মাশায়েখদের কবরে দালান ইত্যাদি নির্মাণ করাকে মোবা জায়েজ বলেছেন। যাতে লোকেরা জিয়ারত করতে পারে এবং সেখানে বসে প্রশান্তি লাভ করতে পারে। কিন্তু যদি তা সৌন্দর্য ও সাজসজ্জার উদ্দেশ্যে নির্মাণ করা হয় তবে তা হারাম। আগের যুগে মদিনা মনোয়ারায় সাহাবা ইকরামদের কবরগুলোতে গম্বুজ নির্মাণ করা হয়েছিল। প্রকাশ্য দিক হলো এটাই যে জায়েজ মনে করার কারণেই সে যুগে এগুলো নির্মাণ করা হয়েছিল। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রওজায়ে আকদাস শরীফের উপরেও এক সুউচ্চ গম্বুজ, সবুজ গম্বুজ বিদ্যমান রয়েছে। মাজারে আলোকসজ্জা করা। যদি বাতি জ্বালানোতে উপকার হয়, যেমন কবরস্থানের পাশেই মসজিদ, অথবা কবর যদি রাস্তার পাশে হয়, কিংবা সেখানে যদি কোনো মানুষ বসে থাকে, নতুবা মাজারটি উল্লেখযোগ্য কোনো ওলির, মুহাক্কিক আলিমের হয়, তাহলে সেখানে বাতি প্রজ্বলিত করবে তাদের পবিত্র রুহগুলোর সম্মানের জন্য, যারা মাটির উপর তাদের শরীর মোবারকের এমনি আলো বিচ্ছুরিত করছেন যেমনটি সূর্য জমিনের উপর, যাতে এই আলোকসজ্জা অর্থাৎ লাইটিং এর মাধ্যমে লোকেরা জানতে পারে যে এটা ওলির মাজার শরীফ, যাতে তারা এর মাধ্যমে বরকত লাভ করতে পারে আর সেখানে আল্লাহ তাআলার নিকট দোয়াও করতে পারে, তাদের দোয়াও কবুল হয়। সুতরাং এ কাজটি অবশ্য জায়েজ। মূলত এ কাজে কোনো নিষেধাজ্ঞা নেই আর আমল নির্ভর করে তার নিয়তের উপর। কবরের তাওয়াফ করা। সম্মানের নিয়তে কবরের তাওয়াফ করা নিষেধ। কবরকে সিজদা করা। কবরকে তাজিমি অর্থাৎ সম্মানপূর্বক সিজদা করা হারাম, আর যদি ইবাদতের নিয়তে করে তাহলে কুফরি। কবরে কোরআন তেলাওয়াতকারী এক যুবক আবু নদর নিসারি রহমাতুল্লাহি তালালাই, যিনি একজন পরহেজগার কবর খননকারী ছিলেন, তিনি বলেন, আমি একটি কবর খনন করলাম, কিন্তু সেখানে অন্য একটি কবরের দিকে একটি রাস্তা প্রকাশিত হল। তখন আমি দেখলাম উত্তম পোশাক পরিহিত, উন্নত সুবাসিত ও সুদর্শন ও আকর্ষণীয় যুবক কবরে হাঁটু গেড়ে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছেন। যুবকটি আমার দিকে দেখে বললেন, কিয়ামত কি এসে গেছে? আমি বললাম, না। তিনি বললেন, তুমি যেখান থেকে মাটি সরিয়েছো সেখানেই ভরাট করে দাও। এতে আমি মাটিগুলো সেখানে ভরাট করে দিলাম। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সৎকায় আমাদের ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা নবী, ওলি ও বিশেষ নেক বান্দাদের শরীরকে কবর ও অক্ষত অবস্থায় রাখেন এবং খুবই পরিষ্কার ও সম্মান দ্বারা পরিপূর্ণ করে রাখেন। এসব হযরতগণ আপন আপন মাজারগুলোতেও ইবাদতের স্বাদ গ্রহণ করেন। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের মাজারগুলোকে সুগন্ধিতে খুবই সুবাসিত করে রাখেন। লোকদের উৎসাহ বৃদ্ধির উদ্দেশ্যে কখনো কখনো সাধারণ মানুষের সামনে তা প্রকাশ করে থাকেন। সুগন্ধিময় কবর। হযরত সাইয়েদনা ইমাম ইবনে আবিদ দুনিয়া রহমাতুল্লাহি তাআলা হযরত সাইয়েদনা মুগিরা বিন হাবিব রহমাতুল্লাহি তাআলা থেকে বর্ণনা করেন, একটি কবর থেকে সুগন্ধ আসত। কেউ সেই কবরবাসীকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করল, আপনার কবরে এই সুগন্ধ কিসের? জবাব দিলেন, কোরআন তেলোয়াত ও রোজার। প্রিয় ইসলামী ভাইরা, জানা গেল কোরআন শরীফের তেলোয়াত, রোজা ও ইবাদতে অসংখ্য বরকত রয়েছে, আর আল্লাহ তাআলা আপন রহমতে তার ইবাদত গুজার বান্দাদের কবরগুলোকে সুগন্ধি দ্বারা সুবাসিত করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলা বলেন, আমার এক প্রতিবেশী ভ্রান্ত মতবাদের কথাবার্তা বলত। মৃত্যুর পর আমি তাকে স্বপ্নে দেখলাম, সে অন্ধ। আমি তাকে জিজ্ঞাসা করলাম, একই অবস্থা তোমার? জবাবে সে বলল, আমি সাহাবা ইকরামগণ আলাইহিমুর রিদওয়ানদের পবিত্র শানে দোষ বের করতাম, আল্লাহ তাআলা আমাকে ত্রুটি সম্পন্ন করে দিয়েছেন। এ কথা বলে সে তার বিদীর্ণ করে দেয়া চোখটিতে হাত রাখল। প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনা থেকে জানা গেল সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের পবিত্র শানে কোনো দোষ ত্রুটি বের করা অনেক বড় ভয়ানক বিষয়। অনুসরণীয় এসব ব্যক্তিদের ব্যাপারে মুক্তমুখী মনের মধ্যেও কোনো খারাপ ধারণা না হওয়া চাই। দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 1250 পৃষ্ঠা সম্মিলিত কিতাব বাহারে শরিয়াতের প্রথম খণ্ডের 252 পৃষ্ঠায় সদরু শরিয়া বদরুত তরিকা হযরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমি রহমাতুল্লাহি তাআলা বলেন, সমস্ত সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান হলেন শ্রেষ্ঠত্বের অধিকারী, মুত্তাকি ও ন্যায়পরায়ণ। যখন তাদের আলোচনা করা হয় তখন উত্তমভাবে আলোচনা করা আবশ্যক। তাছাড়া 254 পৃষ্ঠায় তিনি আরো বলেন, মর্যাদায় সকল সাহাবা ইকরামগণ উচ্চ মর্যাদার অধিকারী, আর তাদের মধ্যে নিচু কেউ নেই। সকল সাহাবা ইকরাম জান্নাতি, তারা জাহান্নামে প্রবেশ তো দূরের কথা, জাহান্নামের একটি ছোট্ট আওয়াজও শুনবে না এবং সর্বদা তাদের মনের ইচ্ছা অনুসারে অবস্থান করবেন। কিয়ামতের দিনের ভয়াবহতা তাদের দুশ্চিন্তায় ফেলবে না, ফেরেশতারা তাদের সুস্বাগতম জানাবে। এটা হলো সেই দিন যে দিন সম্পর্কে আপনাদের সাথে প্রতিশ্রুতি ছিল। এসব কিছু পবিত্র কোরআনেরই বাণী। রহস্যময় কূপের বন্দী। সাইবান বিন হাসান এর বর্ণনা হলো, আমার আব্বাজান এবং আব্দুল ওয়াহাব বিন জায়েদ একটি যুদ্ধে গমন করলেন। তারা একটি রহস্যময় কূপে দেখতে পেলেন যেখান থেকে বিভিন্ন আওয়াজ আসছিল। ভিতরে উঁকি মেরে দেখতে পেলেন একটি মানুষ আসনে বসা, তার নিচে পানি রয়েছে। তারা জিজ্ঞাসা করলেন, আপনি কি জিন না মানুষ? জবাব দিল, মানুষ। জিজ্ঞাসা করলেন, আপনি কোন স্থানের বাসিন্দা? বলল, আন্তাকিয়ার। আমার কাহিনী হল, আমার প্রতিপালক আল্লাহ তাআলা আমাকে মৃত্যু দিয়েছিলেন, আর কর্জ পরিশোধ না করার কারণে এখন আমাকে এই কূপে বন্দী করে রেখেছেন। আন্তাকিয়ার কিছু লোক আমাকে খুব ভালোভাবে স্মরণ করে, তবে কেউ আমার কর্জগুলো পরিশোধ করে দেয় না। অতঃপর আমার আব্বা জান ও তার সফরসঙ্গী উভয়ে আন্তাকিয়া গেলেন এবং খোঁজ খবর নিয়ে সেই আন্তাকিয়ার রহস্যময় কূপ বন্দির কর্জগুলো পরিশোধ করে দেন। এরপর পুনরায় তারা পূর্বের স্থানে চলে আসেন। এসেই দেখেন এখন সেখানে কূপটিও নেই, লোকটিও নেই। তারা উভয় যখন রহস্যময় কূপের সেই জায়গাটিতে রাতে ঘুমালেন, সেই লোকটি স্বপ্নে দেখা দিল। সে বলল, আল্লাহ তাআলা আপনাদের উভয়কে আমার পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করুক। আমার ঋণ পরিশোধ হওয়ার পর আমার প্রিয় প্রতিপালক আল্লাহ তাআলা আমাকে জান্নাতের অমুক অংশে প্রবেশ করিয়েছেন। ঋণগ্রস্ত শহীদ জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রিয় ইসলামী ভাইরা, জানা গেল ঋণ অনেক বড় এক বোঝা। যেসব লোক ঋণ পরিশোধে গরিমসি করে, বর্ণিত ঘটনা থেকে তাদের ভয় করা উচিত। ঋণদাতাকে নিজের কাছে ঘোরাঘুরি না করিয়ে বরং তার কাছে নিজে গিয়ে কৃতজ্ঞতার সাথে তার ঋণ পরিশোধ করে দেওয়া উচিত। এমন যেন না হয় যে মিথ্যা বাহানা দিয়ে আজ না কাল করতে করতে মৃত্যু এসে যায় এবং কবরে গিয়ে প্রাণে ফেসে যায়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ, যদি কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলার রাস্তায় হত্যা করা হয় পুনরায় সে জীবিত হয়, আবার আল্লাহ তাআলার রাস্তায় হত্যা করা হয় পুনরায় সে জীবিত হয়, আর তার দায়িত্বে যদি ঋণ থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ করে দেয়া না হয়। কোন ঋণগ্রস্ত মুসলমান যদি মারা যায় তখন আপন জনদের উচিত তাড়াতাড়ি তার ঋণ পরিশোধ করে দেয়া, যাতে মৃত্যুর কবরে প্রশান্তি লাভ হয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে তোমাদের বন্ধুকে ঋণের কারণে বেহেস্তের দরজায় বাধা দেয়া হবে। তোমরা যদি চাও তার সম্পূর্ণ ঋণ পরিশোধ করে দাও, আর যদি চাও তাকে, অর্থাৎ মৃত্যু ঋণগ্রস্ত ব্যক্তিকে শাস্তির জন্য সোপর্দ করে দাও। জানাজার নামাজের পূর্বে ঘোষণা করার পদ্ধতি। প্রিয় ইসলামী ভাইরা, কতই না ভালো হতো যে জানাজার নামাজ আদায়ের পূর্বে যদি ইমাম সাহেব বা কোনো ইসলামী ভাই এভাবে ঘোষণা করে দিত, মৃত্যু ব্যক্তির পরিবার পরিজন ও বন্ধু বান্ধব ও আপনজনেরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই মৃত্যু ব্যক্তি যদি জীবনে কখনো আপনাদের মনে কষ্ট দিয়ে থাকে অথবা আপনাদের কোনো হক নষ্ট করে থাকে তাহলে আপনারা তাকে ক্ষমা করে দিন, ইনশা আল্লাহ তা মৃত্যু ব্যক্তির জন্য মঙ্গল হবে, আপনারাও সওয়াবের অধিকারী হবেন। আপনারা যদি এই মৃত্যু ব্যক্তি থেকে কোনো ঋণ পেয়ে থাকেন আর তা যদি ক্ষমা করে দেন, ইনশা আল্লাহ আপনাদেরও আখিরাতের তরী পার হয়ে যাবে। এরপর ইমাম সাহেব নিয়ত ও জানাজার নামাজের পদ্ধতি বলে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কবরের চোখ খুলে দিল। হযরত সাইয়েদনা আবু আলী রহমাতুল্লাহি তাআলা বলেন, আমি এক ফকিরকে অর্থাৎ আল্লাহর নেক বান্দাকে কবরে রাখলাম। যখন কাফন খুলে দিয়ে তার মাথাটি মাটিতে শোয়াই দিলাম যেন আল্লাহ তাআলা তার অসহায়ত্বের উপর দয়া করেন, তখন ফকির তার চোখ দুটি খুললেন আর আমাকে বললেন, হে আবু আলী, তুমি কি আমাকে সেই দয়াময় প্রতিপালকের কাছে হ্যায় প্রতিপন্ন করছো যিনি আমাকে বিশেষ দয়া করে থাকেন? আমি আরজ করলাম, হে আমার সর্দার, মৃত্যুর পরেও কি আবার জীবন আছে? তিনি বললেন, আমি জীবিত আর আল্লাহর সকল প্রিয় বান্দাগণ জীবিত। নিঃসন্দেহে কিয়ামতের দিন আমার যে সম্মান ও মর্যাদা লাভ হবে তা দিয়ে আমি তোমাকে সাহায্য করব। আল্লাহর অলিগণ অফাতের পরেও জীবিত। প্রিয় ইসলামী ভাইরা, জানা গেল আউলিয়া ইকরাম ও শোহাদা ইজামগণ নিজেদের কবরগুলোতে জীবিত এবং সবকিছু দেখতে থাকেন। আলা হজরত রহমতুল্লাহি তালালাই বলেন, আল্লামা আলী কারি রহমতুল্লাহি তালালাই মিশকাত শরীফে ব্যাখ্যায় লিখেছেন, জীবন ও মৃত্যু উভয় অবস্থাতেই আল্লাহর ওলিদের মূলত কোনো ধরনের পার্থক্য নেই। এ কারণেই বলা হয়েছে তারা মৃত্যুবরণ করেন না, বরং এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। যখন মহিষের পা মাটিতে ধসে গেল, কবরস্থানের শুকনো ঘাস কেটে নিয়ে যাওয়া জায়েজ, কিন্তু কবরস্থানে জন্তু চলাচল করা বা চরানোর ব্যাপারে শরীয়ত অনুমতি দেয় না। আমার আকা আলা হজরত ইমাম আহলে সুন্নত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তালালাই বলেন, এই ফকির অর্থাৎ আলা হজরত রহমতুল্লাহি তালালাই তার পীর ভাই হজরত সাইয়েদি আবুল হাসান নুরী রহমতুল্লাহি তালালাইয়ের কাছ থেকে শুনেছি যে তিনি বলেন, আমাদের দেশে পবিত্র মারহারা ভারত এর পার্শ্ববর্তী এক বনে শহীদদের কবর রয়েছে, যাতে অসংখ্য শহীদ সমাহিত আছেন। এই সব কবরের উপর দিয়ে কোনো ব্যক্তি তার মহিষ নিয়ে যাচ্ছিল। একটি স্থানে মাটি নরম ছিল, হঠাৎ মহিষটির পাগুলো মাটিতে ধসে যেতে লাগলো। জানা গেল এখানে কবর রয়েছে। কবর থেকে আওয়াজ আসলো, হ্যাঁ ভাই, তুমি আমাকে কষ্ট দিয়েছ, তোমার মহিষের পা আমার বুকে এসে পড়েছে। প্রিয় ইসলামী ভাইরা, জানা গেল শহাদা ইকরামগণ জীবিত এবং কবরগুলোতে তাদের শরীর অক্ষত থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কবরের উপর যারা বসে তাদের জন্য সতর্কতা। উমারা বিন হাজম রাহমাতুল্লাহি তাআলা বলেন, রাহমাতে আলম হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি কবরে বসা অবস্থায় দেখে ইরশাদ করলেন, হে কবরে বসা ব্যক্তি, কবর থেকে উঠে এসো, না তুমি কবরবাসীকে কষ্ট দিবে না সে তোমাকে। এই মাদানী ঘটনা থেকে ওই সব লোকেরা যেন শিক্ষা গ্রহণ করে যারা জানাজার খাট নিয়ে কবরস্থানে যায় আর দাফন করার সময় আল্লাহর পানা নিসংকোচে কবরের উপর বসে পড়ে। কবরের উপর পা রাখার সাথে সাথে আওয়াজ আসলো। হযরত সাইয়েদুনা কাসেম বিন মুখাইমার রহমাতুল্লাহি তালালাই বলেন, কোন ব্যক্তি একটি কবরের উপর পা রাখলো, সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, তোমার দিকে ফিরে যাও, হে লোক আমার কাছ থেকে দূর হও, আমাকে কষ্ট দিও না। কবরের উপর শায়িত ব্যক্তিকে কবরবাসী বললেন। হযরত সাইয়েদুনা আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সিরিয়া রাজ্য থেকে বসরার দিকে আসছিলাম। রাতে একটি গুহায় অর্থাৎ গর্তে নামলাম, অজু করলাম এবং দুই রাকাত নামাজ আদায় করলাম। অতঃপর একটি কবরে মাথা রেখে শুয়ে গেলাম। যখন ঘুম থেকে জেগে উঠলাম তখন হঠাৎ শুনতে পেলাম যে কবরবাসী আমাকে অভিযোগ করছেন আর বলছেন, তুমি সারা রাত আমাকে কষ্ট দিয়েছ। কবরবাসীটি আরো বললেন, আমরা সব জানি অথচ তোমরা তা বুঝতে পারো না, আমরা আমল করতে পারি না। তুমি যে দুই রাকাত নামাজ পড়েছ তা পৃথিবী ও পৃথিবীতে যা কিছু রয়েছে সবকিছু থেকে উত্তম। তিনি আরো বলেন, দুনিয়াবাসীদেরকে আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করুক, যখন তারা আমাদের জন্য ইসালে সওয়াব করে তখন সে সওয়াব নূরের পাহাড়ের ন্যায় আমাদের কাছে এসে পৌঁছে যায়। উঠো, তুমি আমাকে কষ্ট দিয়েছ। হযরত সাইয়েদুনা ইবনে মিনা তাবেঈ রহমাতুল্লাহি তাআলা বলেন, আমি কবরস্থানে গেলাম, দুই রাকাত নামাজ আদায় করে একটি কবরের উপর শুয়ে পড়লাম। আল্লাহর শপথ, আমি জাগ্রত অবস্থায় শুনলাম কবরবাসী আমাকে বলছে, উঠে যাও, তুমি আমাকে কষ্ট দিয়েছ। প্রিয় ইসলামী ভাইরা, পূর্বের তিনটি ঘটনা থেকে জানা গেল কবরে পা রাখা কিংবা শোয়া কবরবাসীর জন্য কষ্টদায়ক হয়ে থাকে এবং শরীয়তের অনুমতি ছাড়া কোনো মুসলমানকে কষ্ট দেয়া হারাম ও জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। সুতরাং কোনো মুসলমানের কবরের উপর পা রাখবেন না, কোনো কবর পা দ্বারা পদদলিত করবেন না, কোনো কবরে বসবেন না, টেক লাগাবেন না, কেননা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকে কঠোরভাবে নিষেধ করেছেন দুইটি ফরমানে মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার এক, আমার নিকট আগুনের উপর বা তলোয়ারের উপর দিয়ে চলাচল অথবা আমার পা জুতোর মধ্যে সেলাই করে দেয়া এটার চেয়েও অধিক অপছন্দনীয় যে আমি কোনো মুসলমানের কবরের উপর চলাচল করব। নাম্বার দুই, একজন মানুষের পক্ষে কবরের উপর বসার চেয়ে অধিক উত্তম যে তাকে আগুনের উপর বসিয়ে রাখা আর আগুন তার কাপড় জ্বালিয়ে দেয়া, অতঃপর শরীরের চামড়া পর্যন্ত পৌঁছে যাবে। কবরস্থানে সাধারণ পথ দিয়ে যাবেন, নতুন প্রশস্ত করা রাস্তা দিয়ে যাবেন না। রুদ্দুল মুহতার কিতাবে বর্ণিত রয়েছে, কবরস্থানে কবর নিশ্চিহ্ন করে যে নতুন রাস্তা বের করা হয়েছে সে রাস্তা দিয়ে চলাচল করা হারাম, বরং যদি ধারণা হয় যে এটি নতুন রাস্তা তাহলে সে রাস্তা দিয়ে হাঁটা নাজায়েজ ও গুনাহ। অনেক আল্লাহর ওলির মাজারে দেখা গেছে জিয়ারতে আগত লোকদের সুবিধার জন্য মুসলমানদের অসংখ্য কবর নিশ্চিহ্ন করে বসার স্থান বানিয়ে দেওয়া হয়। এসব স্থানে শয়ন করা, চলাফেরা করা, দাঁড়ানো, জিকির করা, তেলোয়াতের জন্য বসা ইত্যাদি সব কাজে হারাম। বরং দূর থেকে ফাতিহা পড়ে নিন, কবরের পাশে নোংরা কিছু করা, কবরের উপর বসবাসের জন্য ঘর তৈরি করা অথবা কবরের উপর বসা, শয়ন করা, প্রস্রাব পায়খানা করা ইত্যাদি সকল প্রকারের কাজ করা কঠোরভাবে মাকরু, হারামের কাছাকাছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত্যু ব্যক্তি কবরেও ওইসব বিষয়ে কষ্ট পায় যেসব বিষয়ে ঘরে সে কষ্ট পেত। মৃত্যুকে দাফন করার জন্য কবরে পা রাখতে হলে তখন কবরস্থানে কবর খননের জন্য কিংবা মৃত্যু ব্যক্তিকে দাফন করার জন্য যেতে চাচ্ছেন, মাঝখানে কবর যদি প্রতিবন্ধক হয় এরূপ পরিস্থিতিতে যাওয়ার অনুমতি রয়েছে। তবে যতটুকু সম্ভব নিজেকে সামলিয়ে খালি পায়ে যাবেন। ওই কবরবাসীদের জন্য দোয়া ইস্তেগফার মাগফিরাতের জন্য দোয়া করবেন। এমন জায়গায় কেবল তারাই যাবে যাদের উপর দাফন করার দায়িত্ব রয়েছে, বাড়তি একজন লোকও যাবে না। উদাহরণস্বরূপ যদি বুঝতে পারে যে তিনজনই যথেষ্ট, তাহলে চতুর্থ কোনো ব্যক্তি সেখানে যাবে না। যদিও সেই তিনজন বাধ্য হয় কবরে দাঁড়িয়েছিলেন, তখন মাটি দেওয়ার পর আজান ও ফাতেহা ইত্যাদির জন্য আর সেখানে দাঁড়িয়ে থাকবেন না, তাড়াতাড়ি চলে আসবে এবং নিশ্চিতভাবে যে জায়গায় পায়ের নিচে কবর নেই বলে জানা আছে এমন জায়গায় এসে আজান দিবে ও ফাতেহার ব্যবস্থা করবে। কবরস্থানে পিঁপড়াকে মিষ্টি দ্রব্য দেওয়া। দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবতুল মদিনা কর্তৃক প্রকাশিত মালফুজাতে আলা হযরত এর 348 পৃষ্ঠা ও 349 পৃষ্ঠা থেকে এক জ্ঞানময় প্রশ্নের উত্তর লক্ষ্য করুন। প্রশ্ন: মৃত্যু ব্যক্তিকে কবরস্থানে নিয়ে যাওয়ার সময় তার সাথে সাথে পিঁপড়াদের খাওয়ানোর জন্য মিষ্টি দ্রব্য চিনি নিয়ে যাওয়া কেমন? উত্তর: সাথে করে রুটি নিয়ে যাওয়াকে ওলামা ইকরাম যেমনি নিষেধ করেছেন, তেমনি মিষ্টি কোনো জিনিস পিঁপড়ার উদ্দেশ্যে এই নিয়তে ঢেলে দেওয়া যে এরা মৃত্যু ব্যক্তিকে যেন কষ্ট না দেয়, এটি নিছক মূর্খতা। আর যদি এরূপ নিয়ত নাও থাকে তবে তার পরিবর্তে, অর্থাৎ পিঁপড়াকে চিনি ঢেলে দেওয়ার পরিবর্তে নেককার গরিব বা মিসকিনদের বন্টন করে দেওয়াই উত্তম। অতঃপর বললেন, বাড়িতে যতটুকু সম্ভব দান খয়রাত করবে। কবরস্থানে বেশিরভাগই লক্ষ্য করা গেছে যে ফুল ফলাদি ইত্যাদি বন্টন করার সময় বাচ্চা ও মহিলারা হইচই করে থাকে, আর মুসলমানদের কবরগুলোতে দৌড়দৌড়ি করে। কবরে পানি ছিটানো, শবে বরাত কিংবা যে কোনো বিশেষ দিনে উপস্থিতির সময় কিছু লোক শরীয়তসম্মত কোনো উদ্দেশ্য ছাড়াই কেবল রীতিনীতি পালনার্থে তাদের আপনজনদের কবরে পানি ছিটিয়ে থাকে, এটি অপচয় ও নাজায়েজ। আর যদি একথা মনে করে যে এর দ্বারা মৃত্যুর কবরে প্রশান্তি আসবে, তবে অপচয়ের সাথে সাথে নিছক মূর্খতাও। হ্যাঁ, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর পানি ছিটানো কোনো অসুবিধা নেই, বরং উত্তম। অনুরূপভাবে কবরে কোনো গাছের চারা ইত্যাদি রয়েছে, এজন্য পানি দেয়াতে কোনো অসুবিধা নেই। কিন্তু এটি স্মরণ রাখবেন, পানি দেওয়ার জন্য যদি কবরকে পদদলিত করে যেতে হয় তাহলে গুনাগার হবে, বরং এমতো অবস্থায় পারিশ্রমিকের বিনিময়ে অন্য কাউকে দিয়ে পানি ঢালাবে না। পুরাতন কবরস্থানে ঘর নির্মাণ করা কেমন? কবরস্থান ওয়াকফের জায়গা, আর এই ওয়াকফের জায়গায় নিজের বসবাসের জন্য ঘর নির্মাণ করা হলো ওয়াকফকে অনুচিত কাজে ব্যবহার করা এবং এই ওয়াকফের জায়গায় অনুচিত খরচ করা হারাম। তাছাড়া এই জায়গায় যদি কবর থাকে, যদিও তা নিশ্চিহ্ন হয়ে গিয়ে একাকার হয়ে গেছে, তাহলে এ কাজটি কয়েকটি হারামের সমন্বয়। উদাহরণস্বরূপ, দেখা না যাওয়া কবরের উপর পা রাখা হবে, চলাফেরা করা হবে, বসা হবে, প্রসাব পায়খানা করা হবে, আর এসব কিছু হারাম। এতে মুসলমানদের বিভিন্ন ধরনের কষ্ট হয়। আবার মুসলমানও কে? মৃত্যু ব্যক্তি যারা কোনো অভিযোগ করতে পারবেন না, দুনিয়াতে যারা কোনো প্রতিশোধ নিতে পারবেন না, শরীর কোনো কারণ ছাড়া মুসলমানদের কষ্ট দেয়া মূলত আল্লাহ ও আল্লাহর রসুলকেই কষ্ট দেয়া। আল্লাহ পাক ও আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কষ্টদাতা ব্যক্তি জাহান্নামের হকদার। অনুরূপভাবে কেউ যদি কবরস্থানের পাশে বাড়ি তৈরি করে, পায়খানা তৈরি করে, ধোপার ব্যবহৃত নোংরা পানি কবরের উপর প্রবাহিত করে, এসব কাজও কঠোরভাবে হারাম। আর যে ব্যক্তির ক্ষমতা থাকা সত্ত্বেও এগুলো থেকে নিষেধ না করে সেও হারামে লিপ্ত। ভাড়ার লোভে এসব কাজকে বৈধ মনে রাখা মানে সস্তা দামে দোজক কিনে নেয়া। এই কাজ তাকে দিয়েই হতে পারে যার হৃদয়ে না আছে ইসলামের সম্মান, না আছে মুসলমানদের মর্যাদা, না আল্লাহ তালার ভয়, না আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। পুরাতন কোনো কবরে হাড় দেখা গেল, তখন বৃষ্টি অথবা কোনো কারণে যদি কবর খুলে যায়, মৃত্যুর হাড় ইত্যাদি দেখা যায়, তখন মাটি চাপা দিয়ে সেই কবরটি বন্ধ করে দেওয়া আবশ্যক। এ প্রসঙ্গে ফতোয়া রেজাবিয়া শরীফের প্রশ্ন উত্তরটি লক্ষ্য করুন। প্রশ্ন: ওলামা ইকরাম এ মাসালার ব্যাপারে কি মতামত ব্যক্ত করেন যে যদি কোনো পুরাতন কবর কোনো কারণে খুলে যায়, অর্থাৎ তার মাটি সরে যায় এবং মৃত্যুর হাড় ইত্যাদি প্রকাশ পায়, এমত অবস্থায় কবরে মাটি চাপা দেয়া জায়েজ কিনা? উত্তর: এমত অবস্থায় কবরটিতে মাটি চাপা দেয়া কেবল জায়েজই নয়, বরং ওয়াজিব, কারণ একজন মুসলমানের বিষয় গোপন রাখা আবশ্যক। স্বপ্নের উপর ভিত্তি করে কবর খোলার মাসালা। অনেক সময় মৃত্যু ব্যক্তি স্বপ্নে এসে বলে, আমি জীবিত, আমাকে বের করে নাও, অথবা বলে, আমার কবর পানিতে ভরে গেছে, এখানে আমার কষ্ট হচ্ছে, আমার লাশ অন্যত্র সরিয়ে নাও ইত্যাদি। যদিও এ ধরনের স্বপ্ন বারবার দেখতে থাকে, স্বপ্নের উপর ভিত্তি করে কবর খোলা বা কবর উন্মুক্ত করা জায়েজ নেই। মোট কথা, কেউ স্বপ্নে দেখার ভিত্তিতে কিংবা শরীয়তের অনুমতি না থাকা সত্ত্বেও কবর খুলল, মৃত্যুর মরাদেহ কাফন সহ অক্ষত পেল, সুগন্ধি আসতে থাকে এবং অন্যান্য অনেক ভালো ভালো নিদর্শন দেখতে পায়, তবুও শরীয়তের অনুমতি ছাড়া সেই কবর উন্মুক্তকারী ব্যক্তি গুনাগারে সাব্যস্ত হবে। এই বিষয়ে ফতোয়া রাজাবিয়ার প্রশ্নোত্তরটি লক্ষ্য করুন। প্রশ্ন, এই ব্যাপারে কি বলবেন যে কোন মহিলা গর্ভের সময় পরিপূর্ণ হওয়ার পর গর্ভ অবস্থায় মারা গেছে, যথারীতি তাকে দাফন করা হলো, একজন নেককার লোক স্বপ্নে দেখল যে সে মেয়েটি থেকে একটি জীবিত সন্তান জন্ম লাভ করেছে, এখন সেই নেককার লোকটির স্বপ্নের উপর ভিত্তি করে কবর খনন করে সেই সন্তানটি মহিলাটির সাথে বের করা জায়েজ আছে কিনা? উত্তর, জায়েজ নেই। কোনো প্রকাশ্য প্রমাণ ছাড়া পর্দা সংরক্ষিত আর স্বপ্ন বিভিন্ন ধরনের হয়ে থাকে। সিরাজিয়া ও হিন্দিয়াতে উল্লেখ রয়েছে, কোনো মহিলা 7 মাসের গর্ভবতী, বাচ্চা তার পেটে নড়াচড়া করছিল, সে মারা গেল, তাকে দাফন করে দেয়া হলো, অতঃপর কেউ তাকে স্বপ্নে দেখল, সে বলছে আমার সন্তান হয়েছে, এমতো অবস্থায় কবর খনন করা যাবে না। আল্লাহ তালাই ভালো জানেন। মালফুজাতে আলা হজরতের 501-503 পৃষ্ঠায় কবর উন্মুক্তকরণ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় প্রশ্নোত্তরটি লক্ষ্য করুন। প্রশ্ন, একটি কবর কাঁচা অর্থাৎ পাকা নয়, প্রত্যেকবার বৃষ্টি ইত্যাদির পানিতে কবরটি পূর্ণ হয়ে যায়, কবরটিতে কি পাকা ঢাকনার অর্থাৎ ছিদ্র বন্ধ করার জিনিস ব্যবস্থা করে দেওয়া যাবে? উত্তর, কবরে ঢাকনা দেওয়াতে কোনো অসুবিধা নেই, হ্যাঁ, তবে খোলা যাবে না। মৃত্যুকে দাফন করে যখন মাটি দেওয়া হয়ে যায় তখন সে আল্লাহ তালার আমানত হয়ে যায়, সেটি উন্মুক্ত করা জায়েজ নেই, কারণ কবরে মৃত্যু ব্যক্তি দুই অবস্থা থেকে মুক্ত নয়, হয় সে আজাবে থাকবে না হয়তো সে নিয়ামত ভোগ করবে। যদি আজাবপ্রাপ্ত অবস্থায় থাকে তাহলে দৃষ্টিদানকারী এমন কিছু দেখবে যা তাকে দৃষ্টিদানকারীকে মর্মাহত ও ব্যথিত করবে, অথচ তার করার কিছুই থাকবে না। আর যদি নিয়ামত ভোগ করা অবস্থায় থাকে তাহলে মৃত্যুরই তার এই অবস্থা কেউ দেখুক তার ভালো লাগবে না। কবরের উপর বাচ্চারা খেলাধুলা করে। মালফুজাতে আলা হজরতের লেখক আলা হজরতের শাহজাদা তাজেদারে আহলে সুন্নাত হুজুর মুফতি আজম হিন্দ হজরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ মোস্তফা রাজা খান রহমতুল্লাহি তাআলাই আলা হজরতের উত্তর প্রসঙ্গে পাদটিকায় লিখেন, অদমের কথা হল দৃশ্যটি যদি আল্লাহ তালার পানা প্রথমোক্ত দৃশ্য অর্থাৎ আজাব ভোগ করা অবস্থায় হয় থাকে তাহলে অসন্তুষ্টি আরো বেশি হওয়া উচিত, আর অযথা কোনো মুসলমানকে কষ্ট দেয়া হারাম, বিশেষ করে মৃত্যু ব্যক্তির কষ্ট। তাছাড়া হাদিস শরীফেও বর্ণিত রয়েছে, কবরে ঠেক দিলেও মৃত্যুর কষ্ট হয়, অতএব আল্লাহ তালার পানা কেবল নিজের মনের স্বাদ মিটানোর জন্য শরীয়তসম্মত প্রয়োজন ছাড়া কবরে কোদাল চালানো এবং কবর খনন করা কি ধরনের কষ্টের কারণ হতে পারে? হায় মুসলমানদের কবরস্থানের আজ যে করুণ দশা, এতে যতই কান্না করা হোক না কেন কম হবে। কবরের উপর বসে লোকেরা হুক্কা খায়, গল্প গুজব করে, গালি গালাজ করে, হাসি ঠাট্টা করে। কেবল অমুসলিমরাই নয়, স্বয়ং মুসলমানরাও এসব অশালীন অভদ্র কর্মকাণ্ডগুলো করে থাকে। বাচ্চারা কবরের উপর খেলাধুলা ও দৌড়দৌড়ি করে, বরং গাদা সেখানে স্বয়ং করে, পায়খানা করে, ছাগল বসে পায়খানা করে। হে মুসলমানেরা, আল্লাহ তালার জন্য চোখ খোলো, একদিন তোমারও এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এসব মৃত্যুদের জন্য কোনো ব্যবস্থা যদিও নাও করতে পারো, অন্তত নিজের জন্য হলেও করো। কবর উন্মুক্তকারীর অন্ধ হয়ে গেল। শরীয়তের অনুমতি ছাড়া কবর উন্মুক্ত করার ভয়ানক পরিণতি দুনিয়াতে দেখা যায়, যেমনি ভাবে মালফুজাতে আলা হযরত কিতাবের 502 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে। আল্লামা তাস কুবরাজাদা রহমতুল্লাহি তাআলাই এই হাদিস শরীফটি দেখলেন যে ওলামা ইকরামের শরীরকে মাটি বক্ষণ করে না, তাদের শরীর অক্ষত থাকে। শয়তান তার অন্তরে কুমন্ত্রণা দিল যে আমাদের ওস্তাদ অনেক বড় আলিম ছিলেন, তার কবরটি খুলে দেখব যে তার শরীর কি অবস্থায় রয়েছে। কুমন্ত্রণাটি তাকে এমনভাবে প্রভাবিত করল যে এক রাতে গিয়ে তিনি কবর খুললেন, দেখলেন কাফনেও মাটির দাগ বসেনি। যখন দেখে নিলেন কবর হতে আওয়াজ আসলো, দেখে নিয়েছ তো, আল্লাহ তালা তোমাকে অন্ধ করে দি, তখনই তার চোখ দুটি অন্ধ হয়ে গেল, কবর উন্মুক্তকারী জীবিত দাফন হয়ে গেল। অনুরূপভাবে নাজায়েজ পদ্ধতিতে কবর উন্মুক্তকারী অপর এক লোকের ভয়ানক পরিণতির আরো একটি কাহিনী শুনুন। যেমনিভাবে আলা হযরত রহমতুল্লাহি তাআলা বলেন, এক মহিলা মারা গেল, তাকে দাফন করে দেয়া হলো। স্বামী তাকে অত্যন্ত ভালোবাসত। এই ভালোবাসায় তাকে বাধ্য করলো যে তার কবর খুলে দেখি সে কি অবস্থায় রয়েছে। এক আলিমের কাছে সে তার এই ইচ্ছার কথা প্রকাশ করলো। তিনি তাকে নিষেধ করলেন, সে মানল না। তাকে সাথে করে সে কবরস্থানে নিয়ে গেল। আলিমটি প্রতিবারই নিষেধ করলেন, তা সত্ত্বেও সে কবর খুলল। আলিম সাহেব কবরের পাশে বসা ছিলেন। লোকটি নিজে নামলো, দেখতে পেল মহিলাটির পা দুটি পিছন থেকে এনে তার জুটির সাথে বেঁধে দেওয়া হয়েছে। সে তা খুলে দিতে চাইল, অনেক চেষ্টা করল কিন্তু খুলতে পারল না। আল্লাহ তাআলার দেয়া গিট কে খুলতে পারে? ওই আলিম সাহেব নিষেধ করলেন, শুনল না, দ্বিতীয়বার পুনরায় জোর প্রয়োগ করল। আলিম সাহেব এবারও নিষেধ করলেন যে দেখো এতে কোনো মঙ্গল রয়েছে, তাকে এভাবেই থাকতে দাও। সে বলল, আমি আরেকবার চেষ্টা করে দেখব, তারপর যা হয় দেখা যাবে। সে চেষ্টাই করে যাচ্ছিল, শেষ অবধি জমিন ধসে গেল। সেই জীবিত লোকটি এবং সেই মৃত্যু মহিলাটি উভয় একসাথে জমিনে বিলীন হয়ে গেল। আল্লাহ তালার পানা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমানত স্বরূপ দাফন করার মাসালা। অনেক লোক অন্য দেশে মারা যায়, তখন তাদেরকে সাময়িকভাবে আমানত স্বরূপ দাফন করা হয়ে থাকে। অতঃপর সুযোগ মতো তাদেরকে সে কবর থেকে বের করে নিজ ঠিকানায় নিয়ে গিয়ে দাফন করা হয়। এটা সম্পূর্ণ নাজায়েজ। এ ধরনের একটি প্রশ্নের জবাবে আলা হযরত রহমাতুল্লাহি তাআলা বলেন, এ পদ্ধতি হারাম। দাফন করার পর কবর উন্মুক্ত করা জায়েজ নেই। বিনা অনুমতিতে অন্য কারো জায়গায় দাফন করা। কেউ যদি মৃত্যু ব্যক্তিকে অন্য কারো জমি কিংবা পরিত্যক্ত জায়গাতে মালিকের অনুমতি না নিয়ে দাফন করে দেয়, সেক্ষেত্রে মালিকের স্বাধীনতা রয়েছে মৃত্যু ব্যক্তিকে কবর থেকে বের করে দেয়া বা জমিনকে সমতল করে সেখানে ক্ষেত খামার অথবা বসতবাড়ি যা ইচ্ছা করা। যেমনিভাবে ফোকা ইকরাম বলেন, মাটি চাপা দেওয়ার পর মৃত্যু ব্যক্তিকে কবর থেকে বের করা যাবে না। হ্যাঁ, তবে কোনো ব্যক্তির হকের কারণে, উদাহরণস্বরূপ যদি জমিটি আত্মসাত করা হয়েছে এমন হয়, সেক্ষেত্রে মালিকের স্বাধীনতা রয়েছে মৃত্যু ব্যক্তিকে বের করে ফেলা অথবা কবরটিকে জমিতে পরিণত করা। আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তালালাই একটি প্রশ্নের জবাবে এভাবে পার্শ্বটিকা লিপিবদ্ধ করার পর জমির মালিককে নেকির দাওয়াত দিতে গিয়ে বলেন, এই মৌলিকতা অবশ্য ফিকারি নির্দেশ, অর্থাৎ শরীয়তে অনুমতি রয়েছে, কিন্তু মুসলমান বলতেই সহজ সরল ও উদার প্রকৃতিরই হয়। এরা অপর মুসলমানের উপর, বিশেষ করে মৃত্যু ব্যক্তির উপর বেশি দয়াশীল হয়ে থাকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, তারা পরস্পর দয়াশীল যদি সে ক্ষমা করে দেয় এবং অবৈধভাবে দাফনকৃত মৃত্যু ব্যক্তিকে তার জায়গায় থাকতে দেয়, তাহলে আল্লাহ তাআলাও তার জায়গার মালিকের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ তাবারক ও তাআলা আরো ইরশাদ করেন, কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, তোমরা কি এ কথা পছন্দ করো না যে আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিবেন? সে যদি তার মৃত্যু ভাইয়ের প্রতি দয়া করে, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করবেন। তুমি যেমনটি করবে ঠিক তেমনটি তোমার সাথে করা হবে। সে যদি আপন মৃত্যু ভাইয়ের গোপন রহস্য প্রকাশ না করে, তাহলে আল্লাহ তাআলাও তার গোপনীয়তা রক্ষা করবেন। যে ব্যক্তি কারো গোপনীয়তা রক্ষা করবে, আল্লাহ তাআলাও তার গোপনীয়তা রক্ষা করবেন। সে যদি তার মৃত্যু ভাইয়ের কবরকে সম্মান করে, তাহলে আল্লাহ তাআলাও তার জীবন মরণ সম্মান দান করবেন। আল্লাহ তাআলা বান্দাদের সাহায্য করেন যতক্ষণ পর্যন্ত বান্দা আপন ভাইকে সাহায্য করে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মৃত্যু ব্যক্তির সাথে সম্পদ দাফন হয়ে গেল, তখন কি করবে? কারো টাকা ইত্যাদি মৃত্যু ব্যক্তির সাথে যদি দাফন হয়ে যায়, তাহলে তা বের করার জন্য কবর উন্মুক্ত করা জায়েজ। যেমনিভাবে ফোকা ইকরাম বলেন, মৃত্যু মহিলাকে তার ওয়ারিশগণ স্বর্ণ অলঙ্কার সহ দাফন করে দিল, আর কিছু ওয়ারিশ সেখানে উপস্থিত ছিল না, তাহলে সেই ওয়ারিশদের জন্য ওই মহিলাটির কবর উন্মুক্ত করা জায়েজ আছে। কারো কোনো সম্পদ কবরে পড়ে গেলে মাটি চাপা দেওয়ার পর স্মরণ হলো, তাহলে কবর উন্মুক্ত করে তা বের করতে পারবে, যদিও তা এক দিরহাম হয়। কবর জিয়ারত করার 14টি মাদানী ফুল। নাম্বার এক, মুসলমানদের কবর জিয়ারত করা সুন্নত। আউলিয়া ও শহীদগণের মাজারে উপস্থিত সৌভাগ্যের উপর সৌভাগ্য, আর তাদের প্রতি ইসালে সওয়াব করা খুবই পছন্দনীয় এবং সওয়াবের কাজ। নাম্বার দুই, এভাবে দাঁড়াবেন যে কিবলার দিকে পিঠ এবং কবরবাসীর দিকে মুখ হয়ে থাকে। এরপর তিরমিজি শরীফে বর্ণিত সালামটি পেশ করবেন, হে কবরবাসীরা, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহ তাআলা আমাদের ও তোমাদেরকে ক্ষমা করুক, তোমরা আমাদের পূর্বে চলে গেছো, আমরাও তোমাদের পরে আসছি। নাম্বার তিন, যে ব্যক্তি কবরস্থানে গিয়ে এই দোয়াটি পড়বে, হে আল্লাহ, হে এই গলে পচে যাওয়া শরীর ও হার সমূহের প্রতিপালক, যারা ইমান সহকারে দুনিয়া ত্যাগ করেছে, তুমি তাদের উপর দয়া করো, এবং তাদের উপর আমার সালাম পৌঁছিয়ে দাও। তখন হযরত সাইয়েদুনা আদম আলাইহি সালাতু ওয়াসালাম থেকে আরম্ভ করে এই দোয়াটি পড়ার সময় পর্যন্ত যত মুমিন মৃত্যুবরণ করেছেন সবাই তার জন্য সালাম পাঠকারীর জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। নম্বর ৪, যদি কবরের পাশে বসতে ইচ্ছে হয় তাহলে কবরবাসীর সম্মানের প্রতি দৃষ্টি রেখে আদবের সাথে বসবেন। নম্বর ৫, কবর জিয়ারতের জন্য এই চারটি দিনই উত্তম দিন, সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার। নম্বর ৬, জুমার দিন ফজর নামাজের পর কবর জিয়ারত করা উত্তম। নম্বর ৭, রাতের বেলা একা কবরস্থানে যাওয়া উচিত নয়। নম্বর ৮, বরকতময় রাতগুলোতে কবর জিয়ারত করা উত্তম, বিশেষ করে শবে বরাত। নম্বর ৯, অনুরূপভাবে বরকতময় দিনগুলোতে কবর জিয়ারত করা উত্তম, যেমন দুই ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, মহরমের ১০ তারিখ এবং জিল হজ মাসের প্রথম ১০ দিন। নম্বর ১০, কবরের উপরে আগরবাতি জ্বালাবেন না, এতে বেয়াদবি হয়, এটি মন্দ কাজ, এতে মৃত্যু ব্যক্তির কষ্ট হয়। হ্যাঁ, যদি উপস্থিত ব্যক্তিবর্গের সুগন্ধি দেওয়ার উদ্দেশ্য হয় থাকে তাহলে কবরের পাশে খালি জায়গা থাকলে সেখানেই লাগাবেন, কারণ সুগন্ধি ছড়ানো উত্তম কাজ। নম্বর ১১, কবরের উপর জ্বলন্ত চেরা কিংবা মোমবাতি রাখবেন না, কারণ এটা আগুন, কবরের উপর আগুন রাখলে মৃত্যু ব্যক্তির কষ্ট হয়। হ্যাঁ, আপনার কাছে যদি কোনো চার্জ লাইট, টর্চ লাইট, টর্চ ওয়ালা মোবাইল ফোন না থাকে, সরকারি কোনো লাইটও যদি সেখানে না থাকে কিংবা থাকলেও বন্ধ থাকে, আর রাতের অন্ধকারে পথ চলার জন্য কিংবা উদ্দেশ্য যদি কোরআন তেলাওয়াত হয়, তাহলে কবরের এক পাশে খালি জমির উপর মোমবাতি অথবা চেরাক রাখা যাবে। সে খালি জায়গাটি এমন হতে পারবে না যা পূর্বে কবর ছিল, এখন নিশ্চিহ্ন হয়ে গেছে। নম্বর ১২, আল্লাহ হযরত রহমাতুল্লাহি তাআলা বলেন, সহি মুসলিম শরীফের মধ্যে হযরত আমর বিন আস রদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ওফাতের সময় আপন সন্তানদের বললেন, আমি মারা গেলে আমার সাথে যেন কোনো বিলাপকারী লোক না যায়, আর না আগুন। নম্বর ১৩, যে কবর চেনা যাচ্ছে না, এটি কি মুসলমানের কবর নাকি কাফেরের, তবে সে কবরের জিয়ারত করা ফাতেহা দেয়া কখনো জায়েজ নেই, কারণ কেবল মুসলমানের কবর জিয়ারত করাই সুন্নাত আর ফাতেহা মুস্তাহাব। অন্যদিকে কাফেরের কবর জিয়ারত করা হারাম এবং তাদের ইসালে সওয়াব করার ইচ্ছা পোষণ করা কুফরি। নম্বর ১৪, নিজের জন্য কাফন প্রস্তুত করে রাখা দোষনীয় নয়, কিন্তু কবর খনন করে রাখা অর্থহীন, কে জানে কোথায় মরবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।